নিকোলা টেসলা, এই নামটি আপনি নিশ্চয় শুনেছেন, কারণ ওনার নাম না শুনলেও টেসলা নামটা শুনেছেন স্পেস এক্সের জনক মানে ইলন মাস্কের দৌলতে। যাই হোক, আজকে কথা হবে নিকোলা টেসলাকে নিয়ে, অবশ্যই তার একটা মিস্টেরিয়াস থিওরি নিয়ে, যে থিওরিটা খুবই জনপ্রিয়, দ্য থিওরি 3, 6 অ্যান্ড 9। তাছাড়া কথা হবে সেই রহস্যের সঙ্গে কতটা জড়িত পিরামিড, এবং ওটা জানা গেলে মানে 3, 6, 9 যদি আমি আপনি ডিকোড করতে পারি, তাহলে এই মহাবিশ্বের সমস্ত বিস্ময়ের সমস্ত রহস্যের উত্তর হয়তো আমরা পেয়ে যাব। যাই হোক, নিকোলা টেসলা নিয়ে কথা বলার আগে জেনে নিই উনি কে ছিলেন। আমরা প্রত্যেকে জানি কম বেশি, তবু একবার যারা জানেন তারা দারুণ, খুব ভালো, আর যারা প্রথমবার জানছেন ওয়েলকাম। অসাধারণ একজন মানুষ, গ্রেটেস্ট মাইন্ড বলা হয় সময়ের, যে এত কিছু উনি আবিষ্কার করেছিলেন, এত কিছু, তাকে ফাদার অফ ইলেকট্রিক এজ বলা হয়। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি যত রকম রহস্য রেখে গেছেন সেটা সত্যি বলতে এখনকার বিজ্ঞানও এতটা ভাবতে পারে কি পারে না বলেই আমার মনে হয়। তবে তিনি যতগুলো পেটেন্ট তৈরি করেছিলেন, মানে যতগুলো আবিষ্কার করেছিলেন, তার বেশিরভাগ পেটেন্ট রেজিস্টার্ড হয়েছিল এডিসনের দ্বারা, এডিসন, আলফা এডিসনের দ্বারা। সুতরাং তার নিজের জন্য বিশেষ কিছু ছিল না, অর্থাৎ বেশিরভাগ পেটেন্ট অন্য কেউ করে নিয়েছিল। সেই জন্য অর্থনৈতিকভাবেও তিনি খুব বেশি বড় হতে পারেননি, অর্থকষ্ট তাকে জীবনের শেষ দিন পর্যন্ত তারা করে বেরিয়েছে। এবার কথা হয় যে তার যে অন্যতম সেরা থিওরি, যেটা টেসলা 3, 6, 9 নাম্বার থিওরি বলে, সেটা আসলে কি? আসলে এটা টেসলার অগণিত রহস্যজনক এক্সপেরিমেন্টের একটা, তবে তার চেয়ে বড় রহস্য হচ্ছে টেসলা নিজে। তার একটা বিখ্যাত একটা উক্তি যে যারা গ্রেটেস্ট, যারা মহান মনের হয়, তারা সবসময় সন্ধানী হয়। ইংরেজিতে এটাই তিনি বলেছিলেন, দ্য গ্রেটেস্ট মাইন্ডস আর অলওয়েজ কিউরিয়াস। আচ্ছা, এবারে আজকের ভিডিও টপিকের মূল অংশে আমরা ফেরত আসি, যে এই যে মিস্টেরিয়াস বা রহস্যজনক এই নাম্বারটা আসলে কি। কয়েকটি ঘটনা আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই এটা শুনে রোমহর্ষক হবেন, যে তিনি যে বিল্ডিংয়ে থাকতেন, যে ব্লকে থাকতেন, সেই বিল্ডিংয়ের চারপাশে তিনবার তিনি ঘুরে আসতেন। যে হোটেলে তিনি থাকতেন, ধরুন তিনি কোনো হোটেল ভাড়া নিয়েছেন, হোটেলের রুম ভাড়া নিয়েছেন, সেক্ষেত্রে সেই হোটেলের রুমের নাম্বার হবে 3, মানে সেই যে নাম্বারটা হবে সেটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে তিনি ডিশ ওয়াশ করার জন্য 18টা ন্যাপকিনস ইউজ করতেন, জানি না 3, 6, 18 অঙ্কটা কেমন। তিনি বলেছিলেন, ইফ ইউ নিউ দ্য ম্যাগনিফিকেন্স অফ 3, 6 অ্যান্ড 9 ইউড হ্যাভ এ কে টু দ্য ইউনিভার্স। বুঝতেই পারছেন 3, 6, 9 এই তিনটে সংখ্যার ওপর তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন এর গুরুত্ব জানতে পারলে আপনি সম্ভবত ইউনিভার্সের সমস্ত রহস্যের সমাধান করে ফেলবেন। তবে বন্ধুরা, এখানেও একটা রহস্য আছে, যে এই কোডটা কি আদেও টেসলা বলেছিলেন, যেরকম ইন্টারনেটে ছড়িয়েছে, অনেকে এটাকে বিশ্বাস করেন না। তো সেক্ষেত্রে এর কোনো বিশেষ প্রমাণও পাওয়া যায় না যে তিনি এটা বলেছেন, কোনো ফ্যাক্টও নেই এর ব্যাপারে, এরকম মতভেদ আছে। হ্যাঁ, মানে এরকম ব্যাপার নয় যে উনি যা বলেছেন, মানে এই উক্তিটা উনিই বলেছেন, এটা একটা রহস্যজনক ব্যাপার, মানে আমার কথার মতোই রহস্যজনক যতটা আপনাদের কনফিউজড করে দিলাম। অর্থাৎ 3, 6, 9 এই নাম্বারটা আদৌ টেসলা বলেছিল কি না, সেটা টেসলা যেহেতু ক্রেডিট নেয়নি নিজের, সরাসরি কোনো প্রমাণ নেই, সেজন্য বলা যেতেই পারে যে এই উক্তিটা শুধু তার নয়, বরং এরকম আরও জিনিয়াস মাইন্ডের মাথাতেও এটা ছিল। কারণ এই সংখ্যাগুলো নিয়ে অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলেছেন। এবার রিয়েল লাইফ কিছু এক্সাম্পল, মানে যেমন রিয়েল লাইফে এই তিনটে সংখ্যা কেমন, যেমন ধরা যাক যে সাব অ্যাটমিক পার্টিকেল, মানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এটা 3, দ্য হোলি ট্রিনিটি মানে গড, জিজাস অ্যান্ড হোলি স্পিরিট, তিন, বাইবেলের কথাই বলছি। ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী এই যে গড যে রিপ্রেজেন্ট হয় অর্থাৎ হেভেন, আর্থ আর অ্যাবিস, এই স্বর্গমর্ত পাতালের যে ব্যাপারটা, এছাড়াও আরও এক্সপিরিয়েন্স আছে, যেমন সংস্কৃতে কাল অর্থাৎ সময়, সময়ের তিনটে অংশকে বলা হয়। সুতরাং এই তিন শব্দটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে আসছে এবং তিন ছয় নয় এটার রহস্য টেসলা হয়তো থিওরির আকারে আরেকটু প্রকাশ করেছিলেন, যেটার মাধ্যমে ইউনিভার্সকে মানে ইউনিভার্সটাকে খুব সহজেই বর্ণনা করা যেতে পারে অঙ্কের মাধ্যমে। টেসলা এটা বোঝাতে চেয়েছিলেন যে এই তিনটি নাম্বার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীতে তিনি এটি বোঝাতেও চেয়েছিলেন, কিন্তু প্রশ্নটা সেই একই রকম যে কেন, কেন আসলে টেসলা সারা পৃথিবীকে কী বোঝাতে চাইছিলেন আর কীভাবেই বা এই থিওরিটা এলো। তো এটা বোঝার জন্য প্রথমেই যেটা দরকার সাধারণ অঙ্কের জ্ঞান, মানে খুব সাধারণ অঙ্কের জ্ঞান যদি থাকে তাহলে এটা বোঝা যাবে কীভাবে, কারণ অঙ্কের নিয়মে সারা পৃথিবী তো একই রকমভাবে চলছে, কারণ অঙ্কের কিছু সংখ্যা থাকে, কিছু ভ্যালু থাকে এবং সেই ভ্যালুগুলোর মাধ্যমেই প্রকাশ করা যায়। যেমন দুই আর দুই যোগ করলে এই সারা পৃথিবীতে সব জায়গায় বা এই মহাবিশ্বে চারই হবে, আর সেই জন্যই সম্ভবত পসিবলি নিকোল টেসলা এই তিন ছয় নয় তিনটে সংখ্যাকে বলেছিলেন। এবার অঙ্কে একটা গোল্ডেন রেশিও আছে যেখানে স্পেশাল বা মানে অন্যের থেকে আলাদা কিছু নাম্বার নিয়ে কথাবার্তা বলা হয়, সেগুলোকে ভাগ করা হয়, সেই বড় অংশটাকে ভাগ করে ছোট অংশ করা হয়, কখনো দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্যকে ছোট করা হয়, এরকম কিছু সূত্র থাকে অঙ্কে আমরা জানি কম বেশি। যেমন এটা একটা সিম্বলিক ব্যাপার, একটা একটা লোককে দেখানোর জন্য, যেমন গ্রিকে আপনি দেখতে পাবেন যে পাই ব্যবহার শুরু হয়েছিল, একুশ লেটারের গ্রিক অ্যালফাবেট ছিল, আর ইকুয়েশনটা কেমন ছিল আপনাদের একবার বলছি, যেমন এ বাই বি সমান সমান এ প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু একটা সংখ্যা বার করা হয়েছিল যে 1.61803398 এরকম অগণিত এই নাম্বারটা চলতেই থাকবে। তো গোল্ডেন রেশিও হচ্ছে এমন একটা রেশিও যেটার মাধ্যমে একটা ব্যালেন্স তৈরি করা হবে, একটা ব্যালেন্স তৈরি করা হবে, এবং দ্য ভিঞ্চি নিজেও এই গোল্ডেন রেশিওর ডেফিনেশন লাস্ট সাপারে দিয়েছে। আমি একটু কানেক্ট করার চেষ্টা করছি পুরো ব্যাপারটা, টেসলা, গ্রিক, গ্রিক গ্রিক পাই, গ্রিক ম্যাথামেটিক্স সিস্টেম, লিওনার্দো দ্য ভিঞ্চি, সবাই গণিতের সঙ্গে মহাবিশ্বকে জুড়তে চেয়েছে এবং একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, অর্থাৎ এই গোল্ডেন রেশিওটাকে দেখানোর চেষ্টা করেছে। এবার এর 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 পেছনে কি আছে, এর এর পেছনে কি আছে কোনো সূত্র যেটা সাধারণ মানুষকে টেসলা বোঝাতে চেয়েছিলেন? ঠিক একই রকমভাবে লিওনার্দো দ্য ভিঞ্চি এই গোল্ডেন রেশিওর ওপর কাজ করে সমস্ত ছবিগুলো এঁকেছেন, যেমন মোনালিসা, ভিট্রুভিয়ান ম্যান। আর আশ্চর্যের ব্যাপার, এই প্যাটার্নগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, যেমন এই ইউনিভার্স প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, তার একটা প্যাটার্ন আছে, আর যে প্যাটার্নগুলো আমরা আবিষ্কার করি জীবনের মধ্যে, গ্যালাক্সির মধ্যে, যখন কোনো তারার জন্ম হয় বা স্টার ফর্মেশন হয়, ইভলিউশন হয়, বলতে পারেন সারা পৃথিবীর সমস্ত জায়গাতেই একটা প্রাকৃতিক সিস্টেম বা ন্যাচারাল সিস্টেম রয়েছে, আর গোল্ডেন রেশিও তার মধ্যে একটা। এবার অঙ্ক বা গণিত এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ, যেটা বুঝতে পেরেছিল পৃথিবীর মহান ব্যক্তিত্বরা। এটা এমন একটা সংখ্যা, ম্যাথামেটিক্সের সংখ্যার মাধ্যমে এমন কিছু বলা যায় যেটা সাধারণ ভাষাতেও প্রকাশ করা যায় না, এবং ম্যাথামেটিক্সে বা অঙ্কের ভাষা ছাড়া এই পৃথিবী বা এই মহাবিশ্ব বা এই জীবনের এক ফোঁটা, এক ইঞ্চিও বিশ্লেষণ করা সম্ভব নয়। প্রতিটি মানুষ তাদের প্রত্যেক দিনে দরকার হচ্ছে এই অঙ্ক, প্রতিদিনের জীবনে এছাড়া শুধু মানুষ নয়, অ্যানিমালস, জীবজন্তু, গাছপালা, পশু পাখি সবাই কিন্তু এই গোল্ডেন রেশিওর মধ্যে রয়েছে, একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নের মধ্যে রয়েছে, যেখানে অঙ্ক ব্যবহার হচ্ছে প্রতিদিন, প্রত্যেক সময়। এবং নিকোল টেসলা হয়তো এই জিনিসটাকেই দেখাতে চেয়েছিলেন যে আসলে এই সংখ্যাগুলো সব কিছুর মধ্যে আছে এবং তার একটি নির্দিষ্ট মাপ আছে, এবং সেই মাপ দিয়ে আমরা বৃহত্তর বিচার করতে পারি, এবং তার ফলে 3, 6, 9 এই গুণোত্তর হারে বা পরপর বৃদ্ধি পাওয়া সংখ্যাগুলো একসময় বিশাল বিশাল মহাবিশ্বকে দেখাবে। অর্থাৎ মহাবিশ্বের সূত্রটা যেন অঙ্কের কয়েকটি সংখ্যার মধ্যে আছে। এবার খুব সাধারণভাবে ভর্টেক্স ম্যাথ দেখানোর চেষ্টা করছি। যেমন ধরুন এখানে যেরকম আছে 1+1=2, আবার 2+2=4, 4+4=8, 8+8=16, এই জায়গাটা বোঝার, 8+8=16, তার মানে 1+6, 6+1=7, আবার 16+16=32, 3+2=5, 32+32=64, অর্থাৎ 6+4+10। এবার মজার ব্যাপারটা দেখুন 1+0=0, পুরো সার্কেলটা কিন্তু আবার প্রথমে ফিরে এলো, আবার ওখান থেকে 1+1=2, অর্থাৎ 1 থেকে শুরু হচ্ছে, 1-এর ডাবল করা হচ্ছে 2, 2-এর ডাবল 4, এইভাবে 4-এর ডাবল 8, 32, 64, 4, 10, এই করতে করতে আবার যোগ করে, দুটো সংখ্যা যোগ করে একসময় 1 চলে আসছে। এই প্যাটার্নটাকে যদি আমরা ফলো করি, তাহলে সবসময় দেখব 1, 2, 4, 5, 7, 8, এবং 7+7=14, ভালো করে বুঝুন, 7+7=14, 4+1=5, অর্থাৎ 5 আসছে, কিন্তু এখানে 3, 6, 9 এই প্যাটার্নে কোনোভাবেই আসছে না। বিজ্ঞানী মার্কো রোডিন, যিনি ভর্টেক্স ম্যাথামেটিক্স আবিষ্কার করেছিলেন, তিনি বিলিভ করতেন, মানে তিনি বিশ্বাস করতেন যে এই সংখ্যাগুলো তৃতীয় থেকে চতুর্থ ডাইমেনশনে থাকে, যেটিকে বলা হয় ফ্লাক্স ফিল্ড। একটু একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করব কম টেকনিক্যাল কথা ব্যবহার করার, এবং সেই কারণের জন্য যখন এই জায়গা থেকে আরও ওপরের ডাইমেনশানে শক্তির বিনিময় হয়, যেমন 1, 2, 4, 5, 6 একটা সার্কিট তৈরি হয়, এরকম একটা ধারণা তিনি দিয়েছিলেন, যদিও এগুলো সব ম্যাথামেটিক্যাল ধারণা, যদি 3, 6, 9 শুরুতে যদি 3 এবং 3+6 করা হয় এবং 6+12 করা হয়, তাহলে দেখবেন 12 যখন আমি করব, 1+2+3 হচ্ছে, অর্থাৎ আপনি দেখবেন যে এখানে কিন্তু 9 পাওয়া যাবে না। অর্থাৎ এই অঙ্কের সংখ্যার মধ্যে কোথাও কিছু একটা লুকিয়ে আছে, যেটা হয়তো মহাবিশ্বের ভাষা, আমরা শুধুমাত্র সংখ্যা হিসাবে দেখছি, কিন্তু এর প্যাটার্নগুলো লুকিয়ে আছে আমাদের চোখের সামনেই। তো বন্ধুরা, যেরকমটা আমি বলেছিলাম যে গিজার পিরামিডের সঙ্গে একটা সম্পর্ক আছে এই তিনটে সংখ্যার, যেমন গিজার ওরিয়ান কোরিলেশন থিওরি, আমরা প্রকৃতিতে এরকম অনেক আকৃতি পায় যেগুলোর সঙ্গে এগুলো মিলে যায়, যেমন হেক্সাগন, যেমন টাইল শেপের এই, যেমন হানিকম, এগুলো সবই কিন্তু প্রকৃতির মধ্যেই আছে, আর এর মধ্যে অন্যতম সেরা হচ্ছে গিজার পিরামিড, আর গিজার পিরামিডের সঙ্গে ওরিয়ান কোরিলেশন থিওরি। যদি এই থিওরি অনুযায়ী দেখি, তাহলে ওরিয়ান নক্ষত্রমণ্ডলের কোরিলেশন অনুযায়ী এই তিনটি পিরামিড তৈরি, এই তিনটি বিশাল মাপের পিরামিড ওরিয়ান কনস্টেলেশন বেল্টের অনুযায়ী তৈরি। কেন তৈরি, এটা নিয়ে একটা অন্য ভিডিও হবে। আজকের যে কথাটা, তার মধ্যে গিজার এই পিরামিড কমপ্লেক্স ওসাইরিসের সঙ্গে সম্পর্কিত। ওসাইরিসকে, ওসাইরিস হচ্ছে এমন একটি ঈশ্বর বা গড আফটার লাইফে যে নিয়ে যায়। তারা বিশ্বাস করত, ইজিপশিয়ানরা যখন মারা যেত, তাদেরকে আফটার লাইফ, মানে মৃত্যুর পরবর্তী সময়, তাদেরকে নিয়ে যাওয়া হতো। আর এটাকে দেখানো হতো যে এটা একটা গ্যালাক্সি, আর এই গ্যালাক্সিটাকে দেখানোর জন্য তারা নীল নদীটাকে পছন্দ করেছিল, অর্থাৎ নীল নদী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর মজার ব্যাপারটা হচ্ছে এখানেও আমরা তিন সংখ্যাটাকে দেখতে পাচ্ছি, তিন তিন সংখ্যা যে দেখাচ্ছে বা যে অস্তিত্বটাকে বোঝাচ্ছে যে ওরিয়ন নক্ষত্রমণ্ডলী। এই জন্যই সম্ভবত টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ দ্য ইউনিভার্স থিঙ্ক ইন টার্ম অফ এনার্জি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। তো বন্ধুরা, 369 কেন 369 কোড টেসলা ব্যবহার করেছিল? সম্ভবত টেসলা আনকভার করতে পেরেছিল এই সিক্রেট, যেটা নলেজের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে, ভাইব্রেশন আর এনার্জির মাধ্যমে সারা মহাবিশ্বকে দেখিয়েছিল গণিতের ভাষায়। আপনি কি মনে করেন এই তিনটে সংখ্যা নিয়ে? আপনি কি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী? আপনি কি বিশ্বাস করেন এই সংখ্যার ভাষা, এই সংখ্যার সুর সারা মহাবিশ্বকে এক সূত্রে বেঁধে রেখেছে, আর সেটা শুধুমাত্র আবিষ্কারের অপেক্ষায়? জানাবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত, কি মনে করেন আপনি। আর নতুন কিছু যদি আপনি জানতে পারেন সেটাও কমেন্ট বক্সে অ্যাড করবেন, এবং লিখবেন যে আগামী ভিডিওগুলো কোন বিষয়ে দেখতে চান। আমি অপেক্ষায় থাকব। খুব ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। গত 500 বছরে বিজ্ঞানের অগ্রগতির ডানায় ভর দিয়ে আমরা মহাবিশ্বের বেশ কিছু জটিল ধাঁধার সমাধান করে ফেললেও থেমে গিয়েছিলাম একটি মাত্র জায়গায়। কোনটা ঠিক, কোনটা বেঠিক, এই দোলাচালে রয়েছি এখনো। সহজ উত্তর না মেলায় তাই সায়েন্স ফিকশন ও সিনেমার পর্দায় এই একটি ধাঁধার সহজ ও অবৈজ্ঞানিক সমাধান করতে চেষ্টা করেছি যুগ যুগ ধরে। কল্পনার চোখে দেখেছি ভিন গ্রহ থেকে উড়ন্ত চাকতির মতো মহাকাশযানে চড়ে পৃথিবীর নির্জন প্রান্তরে নেমে আসে ওরা। এদের শরীর মানুষের মতো, প্রকাণ্ড মাথা, নিচে ছোট ধড়, সরু লিকলিকে হাত পা, বড় বড় টানা টানা কালো চোখ। এরা অত্যন্ত বুদ্ধিমান ও প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে। এরা পৃথিবী থেকে অনেক দূরে থাকা গ্রহের বাসিন্দা। পৃথিবীর মানুষ 1979 সালের হলিউডি মুভি এলিয়ান দেখে এদের নাম দিয়েছিল এলিয়ান। গত 100 বছর ধরে এই কাল্পনিক ভিনগ্রহীদের নিয়ে পৃথিবীবাসীদের কৌতূহল ও উন্মাদনা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। বর্তমান পৃথিবীর প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন মানুষ এই এলিয়ানের অস্তিত্বে বিশ্বাস করেন। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক সর্বপ্রথম সৌরজগতের বাইরের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। বেতার তরঙ্গ ব্যবহার করে এলিয়ানদের সঙ্গে যোগাযোগ করার লক্ষ্যে 1960 সালে প্রজেক্ট ওজমা শুরু করেন। এখনও পৃথিবীর অনেক দেশে সেই প্রজেক্ট ওজমা চলছে, কিন্তু এখনও এলিয়ানদের রেডিও সংকেত ধরা পড়েনি। এলিয়ানদের ব্যাপারে প্রথম থেকেই মুখে কুলু পেটে বসেছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও সমাদৃত মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর মানুষ হন্যে হয়ে জানতে চেয়েছিল এলিয়ান নিয়ে, বা ইটিএল অর্থাৎ এক্সট্রাটেরিস্ট্রিয়াল লাইফ ও ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট নিয়ে নাসার বক্তব্য ঠিক কি। তবে নাসার উত্তর না পেয়ে মানুষ ভেবেছে হয় নাসা হাত গুটিয়ে বসে আছে, না হয় তারা এলিয়ানদের বুদ্ধিমত্তার কাছে হার স্বীকার করে নিয়েছে। তবে বন্ধুরা, প্রথম বিস্ফোরণটি ঘটিয়েছিলেন নাসার বিজ্ঞানী অ্যালেন। সময়টা ছিল 2015। এক কথায় চমকে গিয়েছিল বিশ্ব। নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন স্টিফেন এক আলোচনা সভায় চমক লাগিয়ে দেন। তিনি বলেন, আগামী 1 দশকের মধ্যে আমরা ভিন গ্রহের বাসিন্দা বা
এলিয়ানদের খোঁজ পেয়ে যাব এবং সেটি হবে সাম্প্রতিককালের সেরা আবিষ্কার। আমরা জানি তারা কোথায় আছে ও কিভাবে তাদের খুঁজে পাওয়া যাবে। নাসার হাতে সেই প্রযুক্তি আছে এবং তার ব্যবহারও শুরু করা গেছে, এবং আমি মনে করছি আমরা ঠিক পথেই চলেছি। সারা বিশ্বে হইচই শুরু হয়ে গিয়েছিল, কারণ এটা ঠিক যে নাসার প্রথম সারির বিজ্ঞানী অ্যালেন সায়েন্স ফিকশন লেখকদের মতো অলটপকা ও অবৈজ্ঞানিক মন্তব্য করবেন না। নাসার বিজ্ঞানীরা জানেন বিশ্বের কাছে নাসার মহাকাশ সম্বন্ধীয় বাক্য মানেই এক কথায় বেদ বাক্য। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটাল বিখ্যাত হ্যাকার সংস্থা, বলা যায় পৃথিবী বিখ্যাত হ্যাকার সংস্থা অ্যানোনিমাস। সময়টা ছিল 2017। অ্যানোনিমাস দাবি করেছিল গোটা বিশ্বকে চমকে দিতে চলেছে নাসা, এলিয়ানদের নিয়ে বড় সড় ঘোষণা করতে চলেছে তারা। এখন গোপনে চলছে তার প্রস্তুতি। হ্যাকার সংস্থাটি তাদের তৈরি করা একটি ভিডিওতে দাবি করেছিল নাসা বলছে এলিয়ানরা আসছে, এবং নাসার বিজ্ঞানী থমাস জুরবিউকেন সম্প্রতি বলেছেন নাসার সাম্প্রতিক কিছু আবিষ্কারই বলে দিচ্ছে আমরা এলিয়ানদের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। ডিসেম্বর 2018, নাসার সেরা বিজ্ঞানী সিলভানো ঘটালেন তৃতীয় বিস্ফোরণ। মহাকাশ গবেষণা এক চাঞ্চল্যকর মোড় নিল এই কদিন আগে। নাসার অ্যামেস রিসার্চ সেন্টারের বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো হলেন নাসার একজন সেরা বিজ্ঞানী। তিনি ACT সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্সের অংশ হিসেবে ভিন গ্রহের প্রাণীদের বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করছিলেন। তিনি তার গবেষণাপত্রে জানিয়েছেন এমন চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়ে তোলপাড় গোটা বিশ্ব। তিনি দাবি করেছিলেন এলিয়ান বা ভিন গ্রহের বাসিন্দারা সম্ভবত অনেক আগেই পৃথিবী ঘুরে গেছে। বুদ্ধিমান এলিয়ানরা মানুষের মতো কার্বন অণু দিয়ে তৈরি নাও হতে পারে, আমরা হয়তো এই কারণেই তাদের দেখতে পাইনি বা পাচ্ছি না। আমি একটা বাস্তব সত্যকে সামনে আনতে চাই। আমরা ভিন গ্রহে যে বুদ্ধিমত্তা খুঁজছি, হতে পারে সেটা আমাদের মতো কার্বন কণা দিয়ে তৈরি জীবদেহের বুদ্ধিমত্তা নয়, তাদের দেহ অন্য কোনো পদার্থের অণু দিয়ে তৈরি হতে পারে। ভিন গ্রহের বাসিন্দারা হতে পারে অতি ক্ষুদ্র এবং অতি বুদ্ধিমান জীব। নতুন দিকে ভাবার সময় এসেছে। পৃথিবীর মানুষেরা হয়তো টেরই পাচ্ছেন না এলিয়ানরা ভিন গ্রহ থেকে পৃথিবীতে অনেক দিন আগে থেকেই আসা যাওয়া করছে। হয়তো তারা এমন উপাদানে তৈরি যা মানুষ খালি চোখে দেখতে পায় না। মানব সভ্যতার প্রযুক্তির বয়স খুব বেশি হলে 10,000 বছর, বিজ্ঞানের মেথোডোলজির বয়স মাত্র 500 বছর। এর অনেক আগেই এলিয়ানরা গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়ার আধুনিকতম প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। এদের সভ্যতা মানব সভ্যতা থেকে হয়তো অনেক অনেক পুরনো। বিজ্ঞানী সিলভানো পি কলম্বানোর গবেষণা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। পৃথিবী জুড়ে বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেকে মনে করেছিলেন নাসার এই প্রথিত যশা ও প্রথম সারির বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রমাণ করে নাসা এবং নাসার বিজ্ঞানীরা এলিয়ানদের একেবারে কাছে পৌঁছে গেছেন। আর বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংস আগেই বলেছিলেন এলিয়ান আছে, অবশ্যই আছে, প্রকাণ্ড এই মহাবিশ্বে লক্ষ লক্ষ কোটি গ্রহ নক্ষত্র ছায়াপথ, এদের মধ্যে কি কোথাও নেই প্রাণ বা আমাদের মতো বুদ্ধিমান প্রাণী? আমি নিশ্চিত আমরাই তাদের খুঁজে পাচ্ছি না, তবে আমি বিশ্বাস করি এলিয়ানদের একদিন খুঁজে পাওয়া যাবে। বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতে ভিন গ্রহের প্রাণীরা দেখতে সম্পূর্ণ অন্যরকম হতে পারে, যা আমাদের কল্পনার অতীত। এমনকি তারা তরল বা গ্যাসীয় পদার্থের মতো আকারেরও হতে পারে। সর্বশেষ পাওয়া কিছু তথ্য যদি আমরা দেখি, সেখানে দেখব নাসার গবেষকরা কেপলার টেলিস্কোপের সাহায্যে এমন 20টি গ্রহের সন্ধান পেয়েছেন যাদের মধ্যে সম্ভবত প্রাণ আছে। বৃহস্পতির বরফ আচ্ছাদিত চাঁদ ইউরোপা, নাসা হঠাৎ করে সেখানে প্রচুর রোভার পাঠাতে শুরু করেছে। বিশ্বের বিজ্ঞানপ্রেমীদের একাংশ বলছেন, নাসা সম্ভবত এখানেই খুঁজে পেয়েছে এলিয়েনদের হারিয়ে যাওয়া সভ্যতা। আমাদের পৃথিবী যে ছায়াপথে আছে, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই এলিয়েন বা ভিনগ্রহীদের অস্তিত্বের অসংখ্য চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে space.com-এর মতো সংস্থা। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক চাঞ্চল্যকর দাবিও আছে। তারা নাকি ভিনগ্রহ থেকে মহাকাশে ছুড়ে দেওয়া জটিল গাণিতিক নকশার রেডিও সংকেত ধরতে পেরেছেন। এই সংকেত দিচ্ছে ভিনগ্রহীরা। বন্ধুরা, নাসার একের পর এক সেরা বিজ্ঞানীরা কেন এত জোর দিয়ে এলিয়ানের অস্তিত্বকে স্বীকার করছেন? তারা কি এলিয়ানের সন্ধান পেয়ে গেছেন? কেন বিভিন্ন সূত্রে উঠে আসছে 2025-এর কথা আর কয়েকটা বছরের অপেক্ষা? বন্ধুরা, জানি না আপনাদের কি মনে হচ্ছে এলিয়ান সম্পর্কে, আমার তো মনে হয় যে আমরা একা নই। আপনারাও জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। আর যন্তর্মন্তর পরিবারের থেকে আপনাদের নতুন বছরের জন্য শুভেচ্ছা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে, আর লাইক করতে পারেন ভালো লাগলে। যদি নতুন হন আমাদের পরিবারে তবে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে। অজানাকে এভাবেই জানতে থাকুন। ভীষণ ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।